আমাদের আজকের কলিন শো হ্যালো ওয়াশিংটনের বিষয় হচ্ছে ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ, প্রভাব ও প্রতিক্রিয়া। এ বিষয়ে আমাদের বিজ্ঞ প্যানেলিস্টদের কাছে প্রশ্ন করতে চাইলে এই নম্বরে ফোন করুন 2026193062। আমরা সকলেই জানি যে গত সপ্তাহে অনুষ্ঠিত গণভোটে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসা অর্থাৎ ব্রেক্সিটের পক্ষে রায় দিয়েছে ব্রিটেন। এই রায়কে যুগান্তকারী বলে ঘোষণা করা হয়েছে, যুগান্তকারী বলে মনে করছেন অনেক বিশ্লেষক। যুগান্তকারী বোধহয় উভয় অর্থেই ইতিবাচক এবং নেতিবাচক। এর প্রতিক্রিয়া হয়েছে ব্যাপক, কেবল ব্রিটেনে নয়, কেবল ইউরোপে নয়, বিশ্বব্যাপী সমাজে, অর্থনীতিতে, বিভিন্ন ক্ষেত্রে এর স্পষ্ট প্রতিক্রিয়া হয়েছে। আজকে আমাদের প্যানেলে রয়েছেন, প্যানেল সদস্যরা রয়েছেন, প্রফেসর আলি রিয়াজ, ইলিনয় স্টেট ইউনিভার্সিটির গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স বিভাগের অধ্যাপক এবং বিশিষ্ট গবেষক। অধ্যাপক আলি রিয়াজ, আপনাকে স্বাগতম। অধ্যাপক রিয়াজ, আপনি লাইনে আছেন? হ্যালো, রয়েছেন? আমরা চেষ্টা করছি অধ্যাপক রিয়াজকে পাওয়ার। আমাদের সঙ্গে আরও রয়েছেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রাক্তন অধ্যাপক, অধ্যাপক দীপঙ্কর দাশগুপ্ত। অধ্যাপক দীপঙ্কর দাশগুপ্ত, আপনাকে স্বাগতম।
নমস্কার।
নমস্কার। এবং আরও রয়েছেন যুক্তরাজ্যের স্কটল্যান্ডের গ্লাসগো ইউনিভার্সিটির বিশিষ্ট গবেষক অর্থনীতি বিষয়ক ডক্টর জাহিদুল কাইয়ুম। ডক্টর জাহিদুল কাইয়ুম, আপনাকেও স্বাগতম। হ্যালো ডক্টর জাহিদুল কাইয়ুম। হ্যাঁ, আপনাকে স্বাগতম। হ্যাঁ, আমরা বোধহয় অধ্যাপক আলি রিয়াজকে পাওয়ার চেষ্টা করছি, কিন্তু আমরা এখন সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। একটু আগেই আমরা বলছিলাম যে ব্রিটেনে গত সপ্তাহের গণভোট একটা তোলপাড় সৃষ্টি করেছে বিশ্বব্যাপী। এর ইতিবাচক, এর নেতিবাচক নানান দিক রয়েছে এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের এই বেরিয়ে যাওয়া, যাকে ব্রেক্সিট বলা হচ্ছে, তার প্রভাব ও প্রতিক্রিয়া সম্পর্কেই আমাদের শ্রোতারা এখন প্রশ্ন করছেন সরাসরি। এবং আমাদের বিশিষ্ট অতিথি প্যানেলে যেসব বিশিষ্ট অতিথি রয়েছেন, অধ্যাপক দীপঙ্কর দাশগুপ্ত রয়েছেন, ডক্টর জাহিদুল কাইয়ুম রয়েছেন এবং অধ্যাপক আলি রিয়াজকেও আমরা পাওয়ার চেষ্টা করছি টেলিফোন লাইনে, তাঁদের আমরা কাছ থেকে আমরা শুনব এর প্রভাব ও প্রতিক্রিয়া সম্পর্কে। তো আমাদের প্রথম প্রশ্নকারীর কাছে আমরা চলে যাই। হ্যালো।
হ্যালো জি, সালাম আলাইকুম, আমি সুদীপ্ত বলছি ঢাকা থেকে। ব্রেক্সিটের পক্ষে যারা কথা বলছে তাদের মূল আর্গুমেন্ট হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়নের কারণে তারা তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হারাচ্ছে, কিন্তু এটাই কি মূল কারণ নাকি এর পিছনে আরো বড় একটা কারণ আছে আপনাদের মনে হচ্ছে?
আচ্ছা, এর সঙ্গে সঙ্গে আমরা আরো একটি প্রশ্ন নিয়ে নিচ্ছি, লন্ডন থেকে করছেন প্রমিত আনোয়ার। হ্যালো। হ্যালো,
আমার নাম প্রমিত আনোয়ার, আমি লন্ডন থেকে কথা বলছি। আমার প্রশ্নটা হচ্ছে ভোট মিস করার একটা যুক্তসঙ্গত কারণ অনেকেই বলছে যে একটা সুপার ন্যাশনাল ইনস্টিটিউশন বা তার জাতির বাইরে একটা প্রতিষ্ঠান তার উপরে যেভাবে নিয়ন্ত্রণ করে যে স্বাধীন দেশ মতো চলার অধিকারটা পায় না, সেটা অনেকে মনে করে। তারা বলছে যে ইউ মানে অনির্বাচিত আমলাদের জবাবদিহিতা নাই, যার ফলে একটা ডেমোক্রেটিক ডেফিসিট হয়ে যায় আর সেটা গণতন্ত্রের উপরে একটা আঘাত আসে। আপনারা তো দেখছেন যে মানে এই মধ্যে ফ্রান্স এবং নেদারল্যান্ডসে ইউতে থাকার পক্ষে বিপক্ষে বিভিন্ন রাজনৈতিক গ্রুপগুলো আরেকটা ভোট চাচ্ছে। ভবিষ্যতে অন্য দেশ যাতে ব্রিটেনের পথ অনুসরণ না করে, মানে একটা ডমিনো এফেক্ট প্রিভেন্ট করার জন্য ইউ নিজেকে কিভাবে রিফর্ম করতে পারে? আর আপনার কি মনে হয় যে বর্তমানে ইউটা কি এতটাই ইনফ্লেক্সিবল যে ইউ নিজেকে সংস্কার করতে পারবে না?
হ্যাঁ, ধন্যবাদ প্রমিত আনোয়ার, আপনাকেও, সুদীপ্ত আপনাকেও। এরই মধ্যে অধ্যাপক আলি রিয়াজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। অধ্যাপক আলি রিয়াজ, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
এখন যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি, অধ্যাপক আলী রিয়াজ, আপনি জানেন যে ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ, প্রভাব ও প্রতিক্রিয়া, আমাদের প্রথম দুজনের প্রশ্ন একসঙ্গে আমরা নিয়েছি। ঢাকা থেকে সুদীপ্ত প্রশ্ন করেছেন যে এর পেছনের কারণ কি, কি কারণ কাজ করেছে, এবং লন্ডন থেকে প্রমিত আনোয়ার প্রশ্ন করেছেন যে সুপার ন্যাশনাল ইনস্টিটিউশন থেকে বেরিয়ে আসার প্রতিক্রিয়া হিসেবে এটা হয়েছে কিনা, এবং ইউ কে কিভাবে সংস্কার সাধন করা যেতে পারে ইউর। তো অধ্যাপক আলী রিয়াজ,
প্রথম ইউ রিফর্মের যে বিষয়টা সংস্কার করা, সেটার একটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে অন্যান্য দেশগুলোতে যারা এর প্রতিবাদ করছেন তাদের তারা কি চাইছেন, অর্থাৎ বিভিন্ন দেশের সঙ্গে একটি সুপ্রন্যাশনাল ইউনিট বা ইনস্টিটিউশন হিসেবে ইউর সম্পর্কটা কি হবে সেটা আসলে নতুন করে ভাবা দরকার। অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে খানিকটা আবেগতাড়িত হয়ে লোকজন রিয়াক্ট করছেন এখন, কিন্তু এই প্রতিক্রিয়াগুলোর চেয়ে বড় জিনিস হচ্ছে প্রাতিষ্ঠানিকভাবে বা ধরুন সংগঠন হিসেবে যে সমস্ত বিষয়গুলো ইউরোপিয়ান ইউনিয়ন নিয়ন্ত্রণ করে বা তাদের বক্তব্যকে অগ্রাধিকার দিতে হয় সেগুলো কিভাবে দেশগুলোর উপর প্রভাব বিস্তার করে, এবং সেই ক্ষেত্রে দেশগুলোর, সেটা ফ্রান্স বলুন, জার্মানি বলুন, ব্রিটেন বলুন, এদের মানে রিয়াকশনটা জানাবার উপায়টা কি। প্রমিত আনোয়ার বলছিলেন আমি যতদূর শুনতে পেরেছি, তার মধ্যে একটা বিষয় হচ্ছে বিউরোক্রেসির প্রশ্ন। এই ধরনের প্রতিষ্ঠানে বিউরোক্রেসির এক ধরনের রাজিপত্র থাকবে, এটা আমাদের গোড়াতে মেনে নেওয়া দরকার। কারণ হচ্ছে যে এক ধরনের এক্সপার্টিজের কারণে, বিশেষজ্ঞ মতামতের কারণে এক ধরনের বিউরোক্রেসির রাজিপত্র তৈরি হয়। কিন্তু যেহেতু ইউরোপীয় ইউনিয়ন একটা পার্লামেন্টও আছে, সেই পার্লামেন্টের কমিটিগুলোর ওভারসাইট কতটা বাড়ানো যেতে পারে ব্যুরোক্রেসির উপর, এবং সে সমস্ত কমিটিতে কি করে এই সমস্ত দেশের প্রতিনিধিরা তাদের বক্তব্য এবং তাদের উদ্বেগ, আশঙ্কা, তার প্রতিক্রিয়াগুলো তুলে ধরতে পারেন, সেই পদ্ধতিগত বিষয়টাই আসলে এখন লক্ষ্য করা দরকার। এবং সংস্কারের প্রথম কাজই আমার কাছে মনে হয়েছে যে ওইটা হচ্ছে সংস্কারের প্রথম জায়গা আর কি।
তো অধ্যাপক দীপঙ্কর দাশগুপ্ত,
আমি আমি কিছুটা ওনার সঙ্গে একমতই বলব, একমত বলি মনে করছি নিজেকে, কিন্তু তার সঙ্গে আমি আর একটু যোগ করছি, সেটা হচ্ছে যে দেখুন এই এই পুরো সমস্যাটা তো কেবলমাত্র অর্থনৈতিক সমস্যা নয়, এর মধ্যে অনেকটা রাজনীতিও এসে পড়েছে। রাজনীতি এসে পড়েছে এইভাবে যে একটি দেশের সার্বভৌমত্ব নিয়ে কিছু কিছু প্রশ্ন উঠছে, তো এখন অন্তত সেই সব দেশের মানুষরা এই ধরনের কথাবার্তা ভাবছে। এখন এই এই পরিস্থিতিতে এই যে যে পার্লামেন্ট এবং তার কমিটি এসবের কথা এক্ষুনি আমরা শুনলাম, নিশ্চয়ই নিশ্চয়ই খুব জরুরি, খুবই খুবই জরুরি, কিন্তু যত সেগুলো করা হলেও আমার ধারণা কিছু কিছু সমস্যা থেকে যাবে, এই জন্যে যে অর্থনৈতিক দিক থেকে কোন কোন দেশ তো ওই ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যেই কোন কোন দেশ অন্যান্য দেশের থেকে অনেক বেশি শক্তিশালী, সেটা আমরা কিছুদিন আগেই দেখতে পেরেছি যখন নাকি গ্রিসের সমস্যা হয়েছিল, তখন এই প্রশ্নটা উঠেছিল যে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক যেটা, তাদের কাছে তারা অনেক বেশি জার্মানি বা ওই ধরনের শক্তিশালী দেশের উপর তারা নির্ভরশীল, এবং কাজী জার্মানরা প্রশ্ন করছেন যে আমরা কেন একটি দেশকে যে দেশটি নিজের দোষে দেউলিয়া হয়ে গেছে। এখন সেই সেই প্রসঙ্গে আমার মনে হয় যে কথাটা এক্ষুনি আমরা শুনলাম যে এই পার্লামেন্ট বা যাই হোক তার মাধ্যমে এইসব বিভিন্ন দেশ কিভাবে তাদের অর্থনীতির পরিচালনা করবে সেই নিয়ে একটা একমত হয়ে চলবার একটা জায়গা হয়তো বা তৈরি হয়েছে বা চিন্তা করার জায়গা তৈরি হয়েছে, সেইটা যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত মানে আমরা দেখতে পাবো যে চালু হয়েছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বারবারই এরকম ধরনের সমস্যার সম্মুখীন হব যে কোনো কোনো দেশ মনে করছে যে আমরা সরে যেতে চাই, আবার কেউ কেউ মনে করছে না আমরা থাকলে সুবিধা হয়, বলাই বাহুল্য যেসব দেশ একটু অপেক্ষাকৃত দুর্বল তারা এর মধ্যে থাকলে তাদের সুবিধা বেশি, যারা অপেক্ষাকৃত সবল তারা সরে যেতে পারে, কিন্তু ব্রিটেন সরে যাওয়ার ফলে ব্রিটেনের ব্রিটেন যে এত ব্রিটেন নিশ্চয়ই সবল অর্থনীতি, কিন্তু এই সরে যাওয়ার ফলে আমার ধারণা ব্রিটেনের অর্থনৈতিক কিছু 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 দুর্বলতা এবার সৃষ্টি হবে।
আমরা সেই সব প্রসঙ্গে আসবো, অনেকগুলো প্রশ্ন আছে। আমি ডক্টর জাহিদুল কাইয়ুমের কাছে যাচ্ছি, গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিষয়ক গবেষক। সুদীপ্তের একটা প্রশ্ন ছিল যে এর পেছনে কারণ কি। তো জাহিদুল কাইয়ুম, আপনি তো ওই দেশেই আছেন, আপনার কি কারণ বলে মনে হয়?
এই মানুষকে এভাবে যেভাবে মানুষের ভোট দিয়েছে যে ইউ থেকে বের হয়ে যাবে, কিন্তু কিছু যেটা হয়েছে খুব বেশি সেটা হচ্ছে যে এই এখন বিশ্বায়নের যুগে মানুষ যেটা ভেবেছে কিছুটা মূলত কিছুটা রাজনৈতিকই যেভাবে জিনিসগুলোকে তুলে ধরা হয়েছে, মানুষ সেটা ঠিক ওইভাবে বুঝতেই পারেনি যে আসলে এটার অর্থনৈতিক সেটা প্রভাবটা কি হবে। তো মানুষ এটা বিশেষ করে রাজনৈতিক ভাবেই নিয়েছে যে আমরা আমাদের স্বাধীনতাকে, আমরা যেভাবে একটা স্বাধীন দেশ হিসাবে আমাদের সভরেনিটির উপরে এসে করেছে, কিন্তু মানুষ যেটা যেভাবে দেখেছে সেটা হচ্ছে মূলত ওই রাজনৈতিক ভাবে দেখেছে, কিন্তু অর্থনৈতিক অবকাঠামো বা অর্থনৈতিক ভাবে যেটা প্রভাব যা হবে সেটা কম চিন্তা করেছে। কিন্তু এখন সেটা বুঝতে পেরেছে, ইভেন যারা ছেড়ে যাবার পক্ষে বলেছে তারাও রাজনৈতিক অর্থনৈতিক মুনাফা যে সুবিধাগুলো সেগুলো তারা আবার ফিরে পেতে চাইছে।
রাজনৈতিক বিষয়টা অবশ্যই আছে নিঃসন্দেহে, এবং সেক্ষেত্রে যে প্রশ্নগুলো বলা হচ্ছে বা যেভাবে ফ্রেম করা হচ্ছে, যেভাবে বলা হচ্ছে সার্বভৌমত্বের প্রশ্ন, জাতীয়তাবাদের প্রশ্ন, এগুলো একটা অন্য দিকও আছে। আসলে সার্বভৌমত্বের প্রশ্নটাকে কে কিভাবে বিবেচনা করছে, ইউরোপের ক্ষেত্রে সার্বভৌমত্বের বিবেচনার অর্থ যদি এই হয় যে দেয়াল তুলে দেওয়া হবে, এই দেয়াল ভাঙার জন্যই তো ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠা, এবং সেই দেয়াল তুলে দেওয়ার কারণটা কি, কারণটা হচ্ছে যে দুটো বিশ্বযুদ্ধের মধ্য দিয়ে এবং সামগ্রিকভাবে ইউরোপের নিরাপত্তার বিবেচনা করে এবং ইউরোপের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতির বিবেচনা করেই আসলে এগুলি করা হয়েছিল। ফলে আজকে যারা সার্বভৌমত্বের কথা বলছেন বা জাতীয়তাবাদের কথা বলছেন, এই ধরনের জাতীয়তাবাদের একটা জেনোফোবিক বা বিদেশি ভীতি তৈরি আছে। কিন্তু যে মাল্টিকালচারাল ইউরোপ তৈরি হচ্ছে, সেই মাল্টিকালচারাল ইউরোপের বিরুদ্ধে আসলে কিছু লোকের প্রতিবাদের একটা উপায় হচ্ছে এটা, সেইটা তারা বলছেন জাতীয়তাবাদ। হ্যাঁ, এক কথাতে সেটা জাতীয়তাবাদ বটে, কিন্তু সেই জাতীয়তাবাদ আসলে খুব অগ্রসর জাতীয়তাবাদ নয়, এগুলি আসলে এক ধরনের পশ্চাৎমুখী চিন্তার ফসল। ফলে রাজনৈতিক দিকটা আমরা বিবেচনা করব, কিন্তু আমি ঠিক আনক্রিটিক্যালি এটা একসেপ্ট করতে রাজি না যে এটা সার্বভৌমত্বের প্রশ্ন, এটা জাতীয়তাবাদের প্রশ্ন। জাতীয়তাবাদ এই ক্ষেত্রে এই উগ্র জাতীয়তাবাদের উত্থান কিন্তু গোটা ইউরোপ জুড়ে হচ্ছে, এবং আমি যুক্তরাষ্ট্রে থাকি, আমি আপনি কথা বলছি, এখানেও এক ধরনের উগ্র জাতীয়তাবাদী চিন্তা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ইউরোপে গত এক দশক ধরে হয়েছে এটা। তার মানে হচ্ছে যে এই উগ্র জাতীয়তাবাদী চিন্তাকে কিভাবে প্যাকেজ করা হয়েছে যেন বেরিয়ে গেলেই সমাধান, এর সমাধান তার নয়। কিন্তু কারণ হচ্ছে এই উগ্র জাতীয়তাবাদী চিন্তা আসলে ক্ষতিকারক যে কোনো রাষ্ট্রের জন্য। এখন বিশ্বায়ন কেবল অর্থনৈতিক বিবেচনায় নয়, কালচারাল বিবেচনায়ও, সাংস্কৃতিক বিবেচনায়ও একটা মাল্টিকালচারাল ওয়ার্ল্ড তৈরি হচ্ছে। ফলে আপনি বিদেশিদের বিরুদ্ধে এই সার্বভৌমত্বের প্রশ্ন, জাতীয়তাবাদের প্রশ্নকে আমরা যদি বেশি গুরুত্ব দিই, তাহলে আমরা ওই ওই যে ডিসকোর্সটা, ওই যে আলোচনাটা, ওইটাকেই আমরা মেনে নেব, সেটা আমি মানতে রাজি না। কিন্তু
হ্যাঁ, ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নকর্তা হচ্ছেন ঢাকা থেকে সাফিয়া সুলতানা। হ্যালো।
হ্যালো, সাফিয়া সুলতানা বলছি ঢাকা, বাংলাদেশ থেকে। ব্রিটেন ইউ থেকে বেরিয়ে যাওয়ার যে সিদ্ধান্তটি নিয়েছে, ব্রিটেনে বসবাসরত যেসব বাঙালি আছেন, এই সিদ্ধান্তের কারণে বাংলাদেশিদের উপর এর কোনো প্রভাব পড়বে কিনা? ধন্যবাদ।
ধন্যবাদ। আমরা আরো একটি প্রশ্ন নিয়ে নিচ্ছি, পরবর্তী প্রশ্ন। হ্যালো।
হ্যালো, আমি বাংলাদেশের যশোর থেকে শ্রাবণী সুর বলছি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়াটা তাদের নিজস্ব বিষয়, কিন্তু সেখানে যেসব বিদেশিরা, বিশেষ করে মাইগ্রেট বাংলাদেশিরা রয়েছেন, তাদের জন্য এই পৃথকীকরণ কি কোন অশুভ বার্তা বয়ে আনবে? তারা কি আবার নতুন করে আবাসন প্রক্রিয়াকে নবায়ন করবেন, অথবা তাদের ক্ষেত্রে কোনো জটিলতা তৈরি হলে তাদের কি দেশে ফেরত আসতে হবে? আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ইউরোপীয় ইউনিয়নের অধীনে যে সমস্ত আন্তর্জাতিক ব্যাংক গুলো আছে, আমরা জানি তাদের অধিকাংশের হেড অফিস লন্ডন, এই ব্যাংক গুলো এখন কিভাবে পরিচালিত হবে, আর এর ফলে কি আন্তর্জাতিক বাজারে কোনো জটিলতা তৈরি হবে? ধন্যবাদ প্যানেলকে।
দুটি অংশ ছিল, একটি হচ্ছে সেখানে যে সমস্ত বাংলাদেশি আছে, আমরা বৃহত্তর অংশে, হয়তো বৃহত্তর অর্থে দক্ষিণ এশিয়ার অধিবাসীও বলতে পারি, তাদের অবস্থা কি হবে, এবং আরেকটি, এই দুটি প্রশ্ন একই, দুই ব্যক্তি একই রকম প্রশ্ন করেছেন। এবং দ্বিতীয় প্রশ্ন ছিল যে ব্যাংকগুলো, ইউরোপীয় ইউনিয়নের যে সমস্ত ব্যাংকের সদর দপ্তর লন্ডনে আছে, সেগুলোর কি হতে পারে? ডক্টর জাহিদুল কাইয়ুম।
আমি প্রথম প্রশ্নটার প্রসঙ্গে বলতে পারি যে বাংলাদেশি যারা আছে, যদি তারা ব্রিটেনের নাগরিক হয়ে থাকে, তারা সেই ব্রিটেনের অন্য নাগরিকের মতন সমস্ত কিছু সুযোগ সুবিধা থেকে পাবে এবং তা থেকে বঞ্চিত হবে না। কিন্তু যেটা মানে যেটা ওই আমি আলিরিয়াদের কথাটাই বলি যে উগ্র জাতীয়তাবাদীর যে ধরনের নমুনা আমরা দেখতে পাচ্ছি যে তার কিছুটা প্রভাব যেটা হচ্ছে সেটা সামাজিকভাবে মানুষ হয়তো যেটা একটা মাইগ্রেন্ট পপুলেশন কোনোখানে থাকলে তারা যেসব ফেস করে সেটা আমরা কিছুটা ছোটখাটো দেখতে পাবো। কিন্তু আরেকটা যেটা তার সঙ্গে যে একটা প্রশ্ন আছে যে আবার কি ফিরে যেতে হবে কিনা বা তাদের এই অবস্থা কেমন হবে কিনা, তারা দেশে আবার ফিরে যেতে হবে, সেটা সম্পূর্ণ নির্ভর করে যে তার নিজে সে কোন ধরনের চাকরিতে কোথায় ফিরে যেতে একটা সেটা ইউরোপিয়ানদের যারা এখানে ইউরোপিয়ানরাও থাকে তাদের জন্য তারা ওইভাবেই ভাববে যে আমি কোথায় কাজ নিলে এখন ভালো করব, এখন আমার আমাকে ওই যে ব্যাপক একটা শ্রম বাজার যেটা আমার কাছে ছিল আমি ইচ্ছা করলে যে কোনো জায়গায় ইউরোপের অন্য জায়গায় গিয়েও চাকরি করতে পারি, সেটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপারের মধ্যে সেই জিনিসটা হবে। এই এই প্রসঙ্গে আমি দুটো প্রশ্ন উঠেছি। আর ব্যাংকের কথাও এখনো কিছু বোঝা যাচ্ছে না, আমরা জানি যে কিছু ফাইন্যান্সিয়াল হেডকোয়ার্টার্স এখানে আছে, আমরা যেটা মনে করছি যেটা কিছুটা আমরা দেখেছি কিছুটা অস্থিরতা যেরকম এরকম কিছুটা দেখেছিলাম, তার যখনই শুরু কাজ শুরু হবে তখনই আমরা বুঝতে পারবো যে কে কোথায় সরে যাচ্ছে। আমরা অনেক কিছু শুনেছি, কিছু বড় ব্যাংক বলছে যে আমরা সরে যাব অন্য কোথায় যাব, এগুলো হবে কিন্তু আমরা ঠিক নিশ্চিত ভাবে বলতে পারছি না।
আচ্ছা অধ্যাপক দীপঙ্কর দাশগুপ্ত,
আমি আবারও বলবো যে নতুন বিশেষ কিছু বলার নেই, যেটা অধ্যাপক কায়ুম বললেন আমি অনেকটা তার সঙ্গে একমত, কিন্তু একটাই বলবো যে ওই উগ্র জাতীয়তাবাদের কথা যেটা উনি বলছিলেন সেটা ওখানে যারা নাগরিক আছেন তারাও তাদের উপরেও যে কোনো কিছু কিছু প্রভাব পড়বে না এটা বলা যায় না, কারণ সেটা ধরুন সেটা আইন শৃঙ্খলা এসবের প্রশ্নে চলে যাবে। আশা করা যায় যে ব্রিটেন তো উন্নত দেশ, সেখানে আইন শৃঙ্খলা এমন হবে না যে সেটা একটা আরেক গুন্ডাবাজির ব্যাপারে পরিণত হবে, কিন্তু সেই প্রবণতা যে একেবারে থাকবে না সেটা আমার মনে হয় না। বিশেষ করে যেখানে নাকি ব্রিটেনে যতটুকু খবর আমরা পাচ্ছি ব্রিটেনে যারা ব্রিটিশ নাগরিক তারা মনে করছেন যে তাদের যে চাকরি বাকরি এগুলো বিদেশিদের হাতে চলে যাচ্ছে, এবং বিদেশিদের হাতে যে চলে যাচ্ছে তার যথেষ্ট কারণও আছে, কারণ যেসব বিদেশিরা ওখানে যান তারা বাংলাদেশ থেকেই হোক যান কি ভারতবর্ষ থেকেই যান কি চায়না থেকেই যান না যেখান থেকেই যান, তারা কিন্তু দেখা যাচ্ছে যে প্রযুক্তিগত দিক থেকে শিক্ষার দিক থেকে নানা দিক থেকে অনেকটা বেশি উন্নত ব্রিটেনের সাধারণ যেসব কর্মী তাদের তুলনায়, এবং সেই তার ফলে যেটা যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এদের মধ্যে একটা একটা বিরোধী মনোভাব তৈরি হয়েছে যে এরা এসে আমাদের চাকরিগুলো খেয়ে নিচ্ছে। এখন এই 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 প্রসঙ্গে যেটা যেটা ঢাকা থেকে প্রশ্নটা এলো যে তাহলে কি বাংলাদেশিদের আবার বাংলাদেশে ফিরে যেতে হবে কিংবা দক্ষিণ এশিয়ার মানুষদেরকে তাহলে ফিরে যেতে হবে? এখন সেখানে আমি বলবো যে দেখুন কেউ কেউ হয়তো এগুলোর সঙ্গে মানিয়ে ওখানে বাস করতে পারবেন, আবার কেউ কেউ হয়তো মনে করবেন যে না আমার এখানে থেকে আর কি লাভ, আমি নিজের দেশে গিয়ে এবং সেখানে সেখানে যদি ভালো সুযোগ সুবিধা থাকে, এবং দেখুন একটা কথা তো মানতেই হবে যে আমরা আমরা বাংলাদেশ হয়তো ব্রিটেনের মতো উন্নত না কি ভারতবর্ষ হয়তো ব্রিটেনের মতো উন্নত না, কিন্তু এইসব দেশগুলো কিন্তু আস্তে আস্তে অনেকটাই উন্নতি করছে অর্থনৈতিক দিক থেকে, এবং সেখানে যে সুযোগ সুবিধা একেবারে কিছু নেই সেটাও কিন্তু না, কাজেই তারা ফিরে গেলে তাদের তো নিশ্চয়ই স্বাগত জানাবে সেই সব দেশ তাদের স্বদেশ আর কি, এবং সেখান থেকে আমার মনে হয় সেই সব দেশের উন্নয়ন হয়তো আরো দ্রুত গতিতে হবে যদি এইরকম একটা ঘটনা ঘটে, এই তো আমার একটা সম্ভাবনা বলে মনে হয়।
ধন্যবাদ।
যারা ওখানে রয়েছেন এতদিন ধরে তাদের পক্ষে হঠাৎ এরকম একটা সিদ্ধান্ত নিয়ে ফিরে যাওয়াটা সেটা খুবই একটা মানে বলাই বাহুল্য সেটা
ধন্যবাদ অধ্যাপক দীপঙ্কর দাশগুপ্ত। আমাদের অনেক প্রশ্ন আসছে, কাজে আমি প্যানেলিস্টদের কাছে সবিনয়ে অনুরোধ করব উত্তর সংক্ষিপ্ত রাখতে। অনেক প্রশ্নকর্তাদের দেখতে পাচ্ছি আমরা লাইনে আছেন, আমরা পরবর্তী প্রশ্ন নিতে যাচ্ছি।
হ্যালো, স্টুডিওতে উপস্থিত সবাই আমার শুভেচ্ছা নেবেন। আমি তাসলিমা ফুসফা ঢাকা বাংলাদেশ থেকে বলছি। আমার প্রশ্ন প্যানেলিস্টদের কাছে, যে যুক্তরাজ্যের মতো একটি অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার ফলে বর্তমান বিশ্ব অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব দেখা দিয়েছে বা যে অস্থিরতা দেখা দিয়েছে, তার জন্য বাংলাদেশ এবং যুক্তরাজ্যের বাণিজ্যিক সম্পর্ক ভবিষ্যতে কেমন হতে পারে বলে আপনারা মনে করেন? ধন্যবাদ।
ধন্যবাদ। আমরা আরো একটি প্রশ্ন নিয়ে নিচ্ছি।
হ্যালো, আমি আজহারুজ্জামান লিমন, বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে বলছিলাম। আপনাদের কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, এই কানেক্টিভিটির সময় যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে যাওয়ার যে রায় আসলো, এটা আসলে কতটা সময় উপযোগী? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে, ব্রেক্সিটের পক্ষে রায় যাওয়ার ব্যাপারে যুক্তরাজ্যের নাগরিকরা কি কোনো ঝোঁক প্রবণতার মধ্যে পড়েছেন, নাকি তারা আন্দোলনকারীদের দ্বারা মিশ্রিত বা বিভ্রান্ত হয়েছেন, যেখানে স্বয়ং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এই ব্রেক্সিটের বিপক্ষে ছিলেন এবং সর্বশেষ আমরা দেখলাম যে 13 লাখ ব্রিটিশ নাগরিক নতুন করে গণভোটের একটা আবেদন করেছে?
আমরা আহারুজ্জামান লিমনের প্রশ্ন দিয়েই শুরু করি, আলী রিয়াজের কাছে যাচ্ছি, যে এই রায় কতটা সময় উপযোগী এখন এই কানেকটিভিটির যুগে, এবং এটা কেবলমাত্র ঝোঁক প্রবণতার দিকেই গেল কিনা?
ব্যক্তিগতভাবে আমার অবস্থান হচ্ছে, এটা একটা ভুল সিদ্ধান্ত। তো গণতান্ত্রিক ভাবে যেহেতু এই সিদ্ধান্তটা সাধারণ জনগণ নিয়েছেন, আমি তার প্রতি শ্রদ্ধাশীল। আমি মনে করি যে ব্রিটেনের যে অধিকাংশ লোক, এবং বিশেষ করে আমি দেখতে পাচ্ছি, যেটা আপনি যদি ম্যাপটা দেখেন, ইংল্যান্ডের অধিকাংশ লোকই আসলে এই সিদ্ধান্তটাকে প্রভাবিত করেছে, ফলে আমি তার প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু একই সঙ্গে আমি মনে করি এটা একটা ভুল সিদ্ধান্ত। এতে করে ব্রিটেনের অর্থনৈতিক ক্ষতি, এবং যেটা অধ্যাপক জাহিদুল কাইয়ুম বলতে পারবেন আমার চেয়ে ভালো, সেটা তো হচ্ছেই, আমরা সারা বিশ্ব জুড়ে তার প্রভাব দেখতে পাচ্ছি। তাছাড়া আমি রাজনৈতিকভাবে যেটাকে উদ্বেগজনক মনে করি, যে কথাটা আমি আগেও বলেছি, সেটা হচ্ছে যে এই যে উগ্র জাতীয়তাবাদী এবং পপুলিস্ট এক ধরনের মুভমেন্ট তৈরি হচ্ছে, তার দিয়ে প্রভাবিত হওয়ার কারণে ব্রিটেনের ভবিষ্যতের জন্য সেটা খুব ভালো নয়। এখন কানেকটিভিটির যুগ কেবল এই অর্থে নয় যে আমরা টেলিফোনে কথা বলতে পারি যত্রতত্র, কানেকটিভিটি এই কারণেও যে আপনি লেবার এবং ক্যাপিটাল দুটোকেই মুভ করতে দিতে হবে। সেই বিবেচনায় আমার কাছে মনে হচ্ছে যে এক ধরনের মানে প্রচার প্রচারণার মধ্য দিয়ে বিভ্রান্ত হয়েছেন, খানিকটা বিভ্রান্ত বলবো কিনা সেটাও একটা বিবেচনা, তারা একভাবে বিবেচনা করেছে, সেই বিবেচনাটার সঙ্গে আমি ঠিক একমত নই আর কি, আমার কাছে ভুল সিদ্ধান্ত মনে হয়।
হ্যাঁ, শ্রোতাদের এখানে জানিয়ে রাখি যে আপনারা শুনছেন হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিন শো, বিষয় হচ্ছে ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ, প্রভাব ও প্রতিক্রিয়া। প্রশ্ন করতে চাইলে এই নাম্বারে ফোন করুন 2026193062। এই বাণিজ্যের বিষয়, দক্ষিণ এশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে কি হতে পারে, এ বিষয়ে অধ্যাপক দীপঙ্কর দাশগুপ্ত।
হ্যাঁ, আমি আপনি বলেছেন একটু সংক্ষেপে বলতে, তাই আমি সংক্ষেপেই বলছি। আমার মনে হয় দেখুন, এই 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 ব্রিটেন যদি সত্যি বেরিয়ে যায় এবং আবার নতুন করে রেফারেন্ডাম না হয় এবং ব্রিটেন এইভাবেই থেকে যায়, তাহলে ব্রিটেন অর্থনৈতিক দিক থেকে কিন্তু কিছুটা দুর্বল হয়ে পড়বে, এবং এই দুর্বল হয়ে পড়ার ফলে যার সঙ্গে তার বাণিজ্যিক সম্পর্ক থাকুক না কেন, সেখানে ব্রিটেন নিজেই ক্ষতিগ্রস্ত বেশি হবে তার বাণিজ্যিক পার্টনার যে তার তুলনায়। কাজে দক্ষিণ এশিয়ার সঙ্গে যে বাণিজ্যিক সম্পর্ক, সেখানে আমার নিজের মনে হয় যে ব্রিটেনের হয়তো বাণিজ্যিক খাতে এমনিতেই ব্রিটেনের চলতি খাতে ঘাটতি খুব বেশি, এবং সেই ঘাটতি হয়তো ব্রিটেনের আরো বেড়ে যেতে পারে, এরকম আমার ধারণা। আমি এইখানে ছেড়ে দেবো, এর বেশি বলছি
না। ঠিক আছে, আসলে অনেকেই প্রশ্ন করতে চাইছেন,
আমি আপনি বলেছেন সেই জন্য আমি সংক্ষেপে।
অনেক ধন্যবাদ আপনাকে। পিরোজপুর থেকে নাসিম আলী, হ্যালো।
আমি মনিরুজ্জামান নাসিম আলী, বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জেলা পিরোজপুর শহর থেকে বলছিলাম। ব্রিটেনের বাসিন্দারা খুব মার্জিনাল ভোটে একটা বড় ধরনের সিদ্ধান্ত নিল, এবং সেই সিদ্ধান্তে দেখা গেছে যে একদিকে যারা বয়োজ্যেষ্ঠ তারা ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত দিল, যারা যাদের বয়স কম সেই 50-এর নিচের যারা জেনারেশন তারা সিদ্ধান্ত দিল ইউরোপীয় ইউনিয়নে থাকার জন্য। এখন আমার প্রশ্নটা হচ্ছে, সেখানে কি নতুন করে ভাবার বা নতুন করে ভোট নেওয়ার কোন সুযোগ কি ব্রিটেনবাসীর জন্য আবার আছে কিনা?
আচ্ছা, ঢাকা থেকে আরো একজন আছেন লাইনে, স্মিতা, হ্যালো।
হ্যালো, আমি ঢাকা থেকে স্মিতা বলছি। আমার প্রশ্ন হচ্ছে, ভোট করার ক্ষেত্রে বয়সের প্যাটার্ন অনুযায়ী যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো ইয়াং জেনারেশন ব্রিটেনের তারা বেশিরভাগই চেয়েছে যে ব্রেক্সিট না ঘটুক। অথচ বয়সোর্ধরা, বিশেষ করে ধরেন 50-এর যে পপুলেশন, তাদের ক্ষেত্রে দেখা গেছে তারা এই ব্রেক্সিটের পক্ষে। অথচ এই ডিসিশনটা যদি আমরা ধরে নিই যে এটা একটা ভুল ডিসিশন ব্রিটেনের জন্য, তাহলে এই 50-এর এই ভুল ডিসিশনটা সাফার করবে বয়সের কথা চিন্তা করে এবং মানুষের লাইফ এক্সপেক্টেন্সি অনুযায়ী আরো বড় জোর 20 বছর। কিন্তু অন দ্য কন্ট্রারি, যারা পক্ষে ছিল না ব্রেক্সিটে, তারা কিন্তু এটা আরো 40-50 বছর এটাকে সাফার করতে হবে, আজীবন এই ভুল ডিসিশনটা তাদের জন্য সাফার করতে হবে। তারাই অনেক বেশি সাফার করবে, কারণ একটা বিশাল ইয়াং জেনারেশন 27 দেশে চাকরির সুযোগ থেকে তারা বঞ্চিত হচ্ছে, ট্রাভেল করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, তাদের ইকোনমিতে খুব মানে বেশি আঘাত ফেলবে। তো এই জিনিসটা 2/3 মেজরিটি কাউন্ট করলে কি হতো না? এই ডিসিশনটা সম্পূর্ণ ডেমোক্রেটিক ভাবে না নিলে কি হতো না?
ধন্যবাদ স্মিতা আপনাকেও। আসলে এই প্রজন্মগত একটা পার্থক্য এবারকার এই গণভোটে লক্ষ্য করা গেছে, যে তরুণ প্রজন্ম ইউতে থাকার পক্ষে ভোট দিয়েছেন, কিন্তু যারা প্রবীণ তারা ইউ থেকে বেরিয়ে আসার পক্ষে ভোট দিয়েছেন। দুটি প্রশ্ন ছিল, নাসিম আলী প্রশ্ন করেছেন যে নতুন করে ভোট নেওয়ার কোনো সুযোগ আছে কিনা, এবং স্মিতা প্রশ্ন করেছেন যে এই ভোট 2/3 ভোটে হতো কিনা, তাহলে এই প্রজন্মগত পার্থক্যটা তেমন হতো না। অধ্যাপক আলী রিয়াজ,
2/3 থাকলে ভালো হতো, কিন্তু এখন তো আর সেই জায়গায় ফিরে যাওয়া যাবে না। 2/3 ছাড়াও হয়তো অন্য কোনোভাবে মানে এর সেফগার্ড তৈরি করা যেতে পারতো, কিন্তু এটা আসলে কেউই কখনো ভাবে নিজে এরকম একটা বড় রকমের সিদ্ধান্ত একটা গণভোটের মধ্যে দিয়ে হয়ে যেতে পারে। আর তাছাড়া ডেভিড ক্যামেরন যেটা ভেবেছিলেন, যেটা আমার কাছে মনে হয়েছে, তিনি খানিকটা গ্যাম্বল করেছেন। তিনি ধরে নিয়েছিলেন যে শেষ পর্যন্ত আসলে ভোটে ব্রেক্সিটটা পরাজিত হবে প্রস্তাবটা। ফলে এখন যে পরিস্থিতি, তাতে করে হচ্ছে যে এখন পদ্ধতিগত মোডাস অপারেন্ডিটা তৈরি করতে হবে, যে কি করে বেরোনো যায়, কত দ্রুত বেরোনো যায়, বা কি 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 ব্যবস্থা করা যেতে পারে আর কি, সেই আলোচনাগুলোই এখন প্রধান গুরুত্বপূর্ণ বিষয়। ফলে এখন ওই যে স্মিতা বলছিলেন যে আগামী সমস্ত জীবন ধরে এর ভার বইতে হবে, আমি আবার অতটা মনে করি না। কারণ হচ্ছে যে আসলে আরেকটা রেফারেন্ডাম যে হওয়া অসম্ভব আগামী বছর 5 বছরের মধ্যে, তাই বা আপনি কেমন করে বলেন? ইতিমধ্যেই তো আমরা দেখতে পাচ্ছি যে তার একটা ব্যাকলাশ হচ্ছে, এবং সম্ভবত যদি রাজনৈতিক পরিস্থিতি যেভাবে এগুচ্ছে, যদি দুটো দলই শেষ পর্যন্ত আসলে অভ্যন্তরীণ যে সমস্ত নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে, তাতে করে নেতৃত্বের প্রশ্ন যদি এমন জায়গায় গিয়ে দাঁড়ায় যে একটা সাধারণ নির্বাচনে যেতে হয়, এবং সাধারণ নির্বাচনে, কিন্তু আগামী সাধারণ নির্বাচন যদি হয় সেটা যখনই হোক, এই এই ব্রেক্সিট প্রসঙ্গটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হবে। সেক্ষেত্রে যদি ভোটটা মানে এমন ভাবে হয় যে শেষ পর্যন্ত ব্রেক্সিটের জন্য আরেকটা রেফারেন্ডাম হতে পারে, ফলে এগুলি খুবই আনসার্টেন এরিয়া, এখনই আমরা বলতে পারি না যেটা সমস্ত জীবনের জন্য। হ্যাঁ, ফোরসিয়েবল ফিউচারে আমরা তাই দেখতে পাচ্ছি যতদূর দেখা যাচ্ছে, সেটাই বিষয় আর কি, যে বয়সগত পার্থক্য বলুন কিংবা অঞ্চলগত পার্থক্যও আছে। আপনি দেখুন, এবং এটা জাহিদুল কাইম সাহেব আরো ভালো বলতে পারবেন আমার চেয়ে, কার্যত 4টার মধ্যে দুটো ভাগ হয়ে গেছে, তাই না? আপনি দেখুন যে ইংল্যান্ড এবং ওয়েলস একদিকে, স্কটল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড আরেক দিকে, সেটাও তো হয়েছে। গ্রাম এলাকার মানুষ বেশি ভোট দিয়েছে ব্রেক্সিটের পক্ষে, আর শহরের, প্রধানত শহর কেন্দ্রের লোকজন বিরোধিতা করেছে। আপনি বয়স ছাড়াও বিভিন্নভাবে কিন্তু এটাকে আপনি ডিসএগ্রিগেট করতে পারেন, এবং দেখবেন যে বিভিন্নভাবেই আসলে সমাজের ভেতরের পার্থক্যগুলো স্পষ্ট হয়েছে।
আমি
একটা কিছু যোগ করতে চাই, যে আলী রিয়াজ ভালো কথা বলেছে যে আঞ্চলিক ভাবে এবং অঞ্চলের মধ্যে যেগুলোকে আমরা বলি, সাধারণত আমরা দেশে অর্থনৈতিক বিশ্লেষণ করতে গেলে বলি যে কিছু এলাকা যে দারিদ্র মানে বা পোরলি ডিপ্রাইভড এরিয়া, এখানে যেখানে কি ইউরোপিয়ান ইউনিয়নের কন্টেক্সটে তারা অনেক ধরনের সাহায্য, যেহেতু ইউ থাকা অনেক ডেভেলপমেন্ট এইড এই ধরনের সাবসিডি এসব পেত, ঠিক ওইখানেই উল্টো হয়েছে। ওরা যারা বেশি পয়সা পাচ্ছে তারা আবার ব্রেক্সিটের পক্ষে ভোট দিয়েছে, যে আমরা বের হয়ে যাব। সুতরাং এই যেটা আমরা এখনো জানি যে এটা ভুল, আমি আলী রেজার সঙ্গে একমত এটা একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে, তবে একই কথা যে জনগণের সেটা মানতে হবে। কিছুটা এটা রাজনৈতিক ভাবে এভাবে ইসে করা হয়েছে যারা এইভাবে ভোট দিয়েছে। আর খালি একটা জিনিস অ্যাড করতে চাই আমার প্রশ্নের, যে একটা প্রশ্ন ছিল যে যারা এত বড় একটা আরো 27টা দেশে কর্মসংস্থানের পক্ষে, এটা আমরা আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে যে ইংলিশ স্পিকিং ইউরোপের মধ্যে ইংলিশ স্পিকিং কান্ট্রি যারা ইংরেজিতে কথা বলে মানে ওইটি মাতৃভাষা, সেটা মাত্র আয়ারল্যান্ড আর ইউকে। সুতরাং ওইটাও একটা ব্যাপার যে কতটুকু শ্রম, মানে ওরা যারা বেশি ইংলিশ কথা বলতে তারা হয়তো ইউরোপে এসে এখানে বা ইউকেতে এসে চাকরি করেছে, অন দ্য আদার হ্যান্ড এখানে যারা আছে তারা অন্য দেশে কতটুকু যে কাজ করতে পারবে, এটা একটা বিষয় আছে যে কতটুকু মোবিলিটি মানে শ্রমের যে রকম ভাবে এদিক থেকে ওদিকে যাওয়াটা, এগুলো একটা বড় ফ্যাক্টর আছে।
শ্রোতারা শুনছেন হ্যালো ওয়াশিংটন, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগ থেকে ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ, প্রভাব ও প্রতিক্রিয়া হচ্ছে বিষয়। ফোন নাম্বার 2026193062 আমাদের সরাসরি ফোন করার জন্য। এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে।
হ্যালো, আমি শোভন আঞ্জলি আহমেদ বলছি লন্ডন থেকে। আমার প্রশ্ন হলো, রেফারেন্ডামের রেজাল্ট ঘোষণার পরপরই ব্রিটেনকে অভিনন্দন জানালেন ডোনাল্ড ট্রাম্প, যেখানে পৃথিবীর অন্যান্য দেশের পলিটিশিয়ানরা রীতিমতো শক এবং বিস্মিত, সেখানে ট্রাম্পের এত আনন্দিত হবার কারণ কি? এটা কি ট্রাম্পের জেনোফোবিক মেন্টালিটির আরেকটা রূপ, নাকি এটা উনি আমেরিকার জাতীয় স্বার্থে বলছেন? ধন্যবাদ।
শোভন আন্দালিব আহমেদের এই যে প্রশ্ন ছিল যে ট্রাম্প কেন অভিনন্দন জানালেন, এ বিষয়ে আমি অধ্যাপক আলী রিয়াজের কাছে যেতে চাই।
ট্রাম্প আসলে এই ব্রেক্সিটের নির্বাচনের আগেও তিনি বলেছিলেন যে তিনি এটা সমর্থন করেন। হ্যাঁ, আমি মনে করি যে যে ব্যাখ্যাটা উনি দিয়েছেন যে এটা এক ধরনের জেনোফোবিয়ার থেকে তৈরি হয়। ট্রাম্পের যে রাজনৈতিক অবস্থান, সেই রাজনৈতিক অবস্থানের সঙ্গে এটা সঙ্গতিপূর্ণ। অর্থাৎ ট্রাম্প মনে করেন যে এই ধরনের যেগুলোকে আমি উদ্ধৃতি চিহ্নের মধ্যে দিয়ে বলি, যে সার্বভৌমত্বের প্রশ্ন, জাতীয়তাবাদের প্রশ্ন, যে সমস্ত প্রশ্নকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে মনে হচ্ছে আর কি ব্রেক্সিটের ক্ষেত্রে, ট্রাম্প সেগুলি আসলে যুক্তরাষ্ট্রে জোর দিচ্ছেন। ফলে তার রাজনৈতিক অবস্থান থেকে সেটাই স্বাভাবিক, তিনি আসলে যে বিবেচনা থেকে করছেন সেটা আশু রাজনৈতিক সুবিধা লাভের বিবেচনা, এবং সেটা খুব খুব ভয়াবহ, খুব বিপজ্জনক জিনিস। আমার কাছে মনে হয়েছে যে এতে করে প্রমাণিত হলো যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার যে যোগ্যতা বৈশ্বিকভাবে বিবেচনা করা, এবং তার যে অন্যান্য প্রতিক্রিয়া ক্রিয়া বোঝা, সেগুলির ক্ষেত্রে যেটা একটা বড় রকমের ঘাটতি আছে ডোনাল্ড ট্রাম্পের, সেটা আরেকবার প্রমাণিত হয়েছে তার এই কথার মধ্যে দিয়ে। আনিস, অন্য একটা প্রসঙ্গে আমাদের একসময় আসতে হবে। একজন প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশ ব্রিটেনের বাণিজ্যিক সম্পর্ক, আমার কাছে মনে হচ্ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কোন এক সময় আমাদেরকে এই প্রসঙ্গটা তুলতে হবে।
না ঠিক আছে, বলতে পারেন এখন।
যেমন ধরুন উনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, বাংলাদেশ ব্রিটেনের বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে একটা বড় রকমের প্রভাব পড়বে। প্রভাব পড়বে কেন, আপনাকে আমি একটা উদাহরণ দিই আর কি, যে বাংলাদেশ থেকে যে ধরুন ভেজিটেবলস, ফ্রুটস এবং এই সমস্ত জিনিস এক্সপোর্ট হয়, তার প্রায় 40% কিন্তু যায় ব্রিটেনে, এটা আমাদের মনে রাখতে হবে। এখন ব্রিটেনে ইউরোপীয় ইউনিয়নের অংশ হিসেবে বাংলাদেশ যে সমস্ত বাণিজ্যিক সুবিধাগুলো পেত সেগুলো কিন্তু এই মুহূর্তে পাবে না, তাকে নতুন করে আলাপ আলোচনা করে সেটা পাওয়া যাবে কিনা সেটা আমাদের দেখতে হবে। যদি না পাওয়া যায় তাহলে কি দাঁড়াবে? গার্মেন্টস, যেমন ধরুন গার্মেন্টস হচ্ছে যদি আপনি দেশ হিসেবে দেখেন আর কি, যে প্রথম সবচেয়ে বেশি যায় হচ্ছে জার্মানিতে, প্রায় $4.3 বিলিয়ন মতো বছরে, সারা বছরে ধরেন $15 বিলিয়ন মতো এক্সপোর্ট হয়, তার প্রায় $4.5-4.25 বিলিয়ন আসলে জার্মানিতে, এবং তারপরে প্রায় $3 বিলিয়ন, $2.9 বিলিয়ন ইসে যায়, গার্মেন্টস আইটেম যায় হচ্ছে ইউকেতে। এখন এগুলো যে সুবিধা আর কি, যে ডিউটি বেনিফিট যেটা পাচ্ছিল, 12.5% ডিউটি বেনিফিট বাংলাদেশ পাচ্ছিল, এখন সেটা থাকবে কিনা? যে ট্রেড ব্লকে পাচ্ছিল, অর্থাৎ আপনার ইউ বলে পাচ্ছিল, এখন ইউ থেকে বেরিয়ে আসলে কি ব্রিটেন সেই সুবিধাটা দেবে? যদি না দেয়, হ্যাঁ, তাহলে বড় রকমের সমস্যা যেটা হবে, তার যে এটা একটা দুটো বড় খাপের উপর চাপ পড়বে বাংলাদেশে। আমি বাংলাদেশের কথা বলছি, অন্যগুলোর বিষয়ে আমরা জানি না আর কি, হ্যাঁ, মানে আমি জানি না অন্ততপক্ষে এই মুহূর্তে। এখন যেটা দাঁড়াচ্ছে এই দুটো খাত দেখুন, তারপরে যেটা ইতিমধ্যেই ঘটেছে সেটা হচ্ছে মানে পাউন্ডের মূল্য হ্রাস, যেটা ঘটেছে প্রায় 10% কমে গেছে। তার মানে হচ্ছে যে তার ভার কে বইবে? ইতিমধ্যেই গার্মেন্ট সেক্টরে যারা আছেন বাংলাদেশে, তাদের কাছে
বিদেশি যারা বায়ার, অর্থাৎ ইউরোপের ব্রিটেনের যারা বায়ার, তারা এক ধরনের ডিসকাউন্ট চাইতে শুরু করেছেন বলে আমি খবর পেয়েছি। এখন সেটা যদি সত্য হয়, আমার ধারণা সেটা সত্য, যদি সেটা সত্য হয় তার মানে হচ্ছে আর্থিকভাবে সরাসরি এখন যেগুলি অর্ডারের মধ্যে আছে তাতেও ক্ষতিগ্রস্ত হবে। ফলে বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আমার নতুন করে যে নেগোসিয়েশনে কতটা সুবিধা পাবে বাংলাদেশ সেটা সেটা একটা বড় রকমের প্রশ্ন। ফলে তার একটা ইকোনমিক ইম্প্যাক্ট বাংলাদেশে পড়বে, খুব ইমিডিয়েটলি পড়বে, খুব দেরি হবে না আর কি। আমি আবারও যেহেতু অধ্যাপক কাইয়ুম আসলে অর্থনীতির লোক, আমি আমার মনে হয় উনি আরো ভালো করে বলতে পারবেন, কিন্তু আমি যে তথ্যগুলি দেখছি আমার সামনে সেগুলো দেখে আমার কাছে মনে হচ্ছে যে এটা বাংলাদেশের উপর একটা প্রত্যক্ষ এবং আশু প্রভাব পড়ার একটা আশঙ্কা আমি দেখতে পাচ্ছি।
ধন্যবাদ আপনাকে, আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। হ্যালো,
আমি ঢাকা থেকে শরীফ মুজিব বলছিলাম। বিজ্ঞ আলোচকদের কাছে আমার প্রথম প্রশ্ন হলো, গণভোটের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন থেকে গ্রেট ব্রিটেন আলাদা হয়ে গেল সামান্য ভোটের পার্সেন্টেজে, মানে ব্যবধানে, দুই পক্ষই প্রায় সমানে সমান, এতে করে ভবিষ্যতে এই দ্বন্দ্ব ব্রিটেনে আরো তীব্রতর হবে কিনা, এটা আমার প্রশ্ন। ভিসা বিষয়ক কোন জটিলতা হতে পারে কিনা বাংলাদেশিদের জন্য, সম্মানিত বিশেষজ্ঞ প্যানেলের কাছে তা জানতে চাই, দয়া করে বলবেন কি।
ডক্টর জাহিদুল করিম, জাহিদুল কাইয়ুম, আপনাকে প্রথম যে প্রশ্নটা, যে অভ্যন্তরীণ রাজনৈতিকভাবে ব্রিটেনের অভ্যন্তরীণ কোনো সমস্যা হবে কিনা এই যে অল্প ব্যবধানে গণভোটে জয় পরাজয়ের ঘটনাটি ঘটল।
এটা দুটো দিক থেকে আমি এত মানে রাজনীতি, আমি একটা দুটো জিনিস আমরা দেখতেই পাচ্ছি যে, কারণ পলিটিক্যালি এটা রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক কিছু অশান্তি দেখতেই পাচ্ছি যে কে এখন রাজনৈতিকভাবে কে লাভটা নিতে চায় সেটা হচ্ছে, অনেক অস্থিরতা হচ্ছে। কিন্তু বাংলাদেশি বসবাসকারী যারা আছে তাদের যে সব রাজনৈতিক অস্থিরতা তেমন ভাবে প্রভাব ফেলবে না। আমি উল্লে ছোটখাটো ব্যাপার যেটা আমরা জানি সেটা বলেছি যে কিছু সামাজিক ভাবে যারা কিছুটা যেটা একটা হেট্রেড বা যে ধরনের, এগুলো তো শুধু ইউরোপিয়ানরা আমাদের চেয়ে বেশি বোধ হয় ফিল করছে, কারণ অনেক ইউরোপিয়ানরাই মনে করছে যে এখন বোধ হয় আমার এটা থাকার জন্য উপযোগী জায়গা হবে না, এইটুকুই আমি বলতে পারি। আর আমি জাস্ট আলিরিয়াজের সঙ্গে একটা কথা, সেই অর্থনৈতিক ব্যাপারটা যে বাণিজ্যর ব্যাপারে, কিন্তু এই ব্রিটেন এখন যেমন ভাবে নিজের স্বার্থের জন্য ইউরোপের অন্য দেশের সঙ্গে বাণিজ্য, যেভাবে যে বেনিফিটটা ইউরোপিয়ান ইউনিয়নে থাকা ইসে করতে চাচ্ছিল, এখন যারা অন্য দেশ সে আরো অন্য দেশের নন ইউ কান্ট্রির সঙ্গেও ব্রিটেন চাইবে যে বাণিজ্য কোন মানে এগ্রিমেন্ট, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট অন্য দেশের সঙ্গে চাইবে। আর এদিকে বাংলাদেশের কাজটা হবে যেখানে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে যে সুযোগ সুবিধাটা পেত ঠিক ওরকম এগ্রিমেন্টে এদের এই সঙ্গে আলাদাভাবে চুক্তিতে যেতে পারে কিনা সেটা নিয়ে একটা ভীষণ এখন এটা কিছুটা অস্থিরতার জন্য এগুলো এত সহজে হবে না, কিন্তু সবাই তার নিজস্ব বেনিফিটের জন্য যে যেটাতে পারে ওই ওইরকম একটা চুক্তিতে তার দিকে এগিয়ে যাবে আশা করি, একটা স্থিতিশীল অবস্থায়।
আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। হ্যালো,
হ্যালো, আমার নাম সুলাইমান তুষার, আমি লন্ডন থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, গণভোটের কারণে ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে যাবে, দ্যাট ইজ গুড, মানুষ সমর্থন জানাইছে, ভোট দিয়েছে, কিন্তু কোশ্চেন হয়েছে ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়নে জয়েন করছে 1973 সালে, এরপর অনেক কিছুই চেঞ্জ হয়েছে, বিশেষ করে ল গুলা সেভাবে তৈরি করা হয়েছে, এখন মানুষের বেসিক রাইট গুলো দেওয়া হয়েছে হিউম্যান রাইটস অ্যাক্ট 1998 এর আন্ডারে, কিন্তু এটা নিয়ে অনেক বিতর্ক ছিল যে এই ল সন্ত্রাসীদের পক্ষে, অবৈধ ইমিগ্রেন্টদের পক্ষে, কিন্তু এই ল যদি বাতিল করা হয় তাহলে মানুষের রাইট গুলো কিভাবে দেওয়া হবে। এছাড়া আমার কোশ্চেন হচ্ছে যে অলরেডি পাউন্ডের দাম কমে গেছে, এখন ইউরোপিয়ান ইউনিয়নের বহু লোক এখানে আছে, তারা যদি চলে যায় এখনো একটা মন্দা দেখা দিবে, সেটা সরকার কিভাবে মোকাবেলা করবে? ধন্যবাদ।
ধন্যবাদ সুলেমান তুষার আপনাকে। আমি যাচ্ছি অধ্যাপক দীপঙ্কর দাশগুপ্তের কাছে। একটা প্রশ্ন ছিল যে মন্দা দেখা দেবে কিনা, সেই অর্থনৈতিক দিকটার সম্পর্কে আমরা যাই প্রথমে আপনার কাছে।
দেখুন আমি দেখুন আলোচনাটা মূলত হচ্ছে ব্রিটেন এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক নিয়ে, আমি তো ঠিক ওই ব্যাপারে বিশেষজ্ঞ নই, আমি একজন ভারতীয় অর্থনীতিবিদ, কাজেই আমি ভারতবর্ষ সম্বন্ধে আলাদা করে কিছু বলতে চাই না। আমি মোটামুটি এই দক্ষিণ এশিয়ার দেশের সঙ্গে ব্রিটেনের কি সম্পর্ক হতে পারে এবং ব্রিটেনের কোনো অসুবিধা হতে পারে কিনা এর বেশি কিছু বলা আমার পক্ষে খুঁটিনাটি মানে ধরুন বাংলাদেশের সঙ্গে ব্রিটেনের কি সম্পর্ক, তার খুঁটিনাটিগুলো অন্য দুজন অধ্যাপক যতটা বলতে পারছেন সেটা আমার পক্ষে বলতে যাওয়াটা কিছুটা ধৃষ্টতা হবে
না। ঠিক আছে, মন্দার ব্যাপারে, অর্থনৈতিক মন্দার ব্যাপারে
যাচ্ছে না, আমি অতটা না গিয়ে বলছি যে আমি মনে করি একজন অর্থনীতিবিদ হিসেবে মনে করি যে এই 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 ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ব্রিটেন নিজেই, ব্রিটেন নিজে। এবং সেটা আমি আমি ওনাদের নামগুলো স্পষ্ট বুঝতে পারি, দুজন অধ্যাপকের মধ্যে একজন অন্তত এটা 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 বলেছেন যে ব্রিটেনকে অন্যান্য নানা দেশের সঙ্গে বিভিন্ন চুক্তির মধ্যে আবার ঢুকতে হবে, যে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে থাকার জন্য যেসব সুবিধাগুলো পাচ্ছিল সেগুলো ব্রিটেন তো আর পাবে না। কাজে তার ফলে আমি প্রথমেই যে কথাটা বলেছিলাম একেবারে গোড়াতে যে ব্রিটেন কিন্তু অনেক দুর্বল অর্থনীতি হয়ে পড়বে এই এর ফলে, এবং তার সঙ্গে এই অধ্যাপক যে কথাটা বললেন সেটা মিলে যাচ্ছে কিছুটা, যে দুর্বল যদি ব্রিটেন হয়ে পড়ে এবং ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে যদি আর কোনো সমঝোতার মধ্যে আসতে না পারে তাহলে অন্যান্য ইউরোপিয়ান ইউনিয়নের বাইরের যেসব দেশ আছে তাদের সঙ্গে তাদের নতুন নতুন চুক্তি করার চেষ্টা করতে হবে, এবং সেই চুক্তিগুলো সফল হবে কি হবে না এগুলো তো আমরা এত আগে থেকে জানতে পারি না, বা কোন পথে চুক্তিগুলো হবে সেটাও আমরা এত আগে থেকে বলতে পারি না। কিন্তু আমার আমার স্থির বিশ্বাস আমরা যদি রাজনৈতিক ব্যাপারটা ছেড়েও দিই অর্থনৈতিক দিক থেকে অন্তত কিছু কালের জন্য ব্রিটেন ক্ষতিগ্রস্ত হলো।
একটা প্রশ্ন করেছেন কলকাতা থেকে শিবাজি পাল, আমরা বোধহয় তার প্রশ্নটা ওইভাবে নিতে পারছি না কিন্তু আমি পড়ে শোনাচ্ছি তার প্রশ্নটা। সেটা হচ্ছে যে ভারত তার মতে খানিকটা লাভবান হচ্ছে, সেখানে সোনার দাম বেড়ে গেছে, কাজে ট্রেড রিলেশনস এর মধ্যে গিয়ে দেখা যাচ্ছে যে আপাত দৃষ্টিতে ভারত লাভবান হচ্ছে, আপনার কি তাই মনে হয়?
আমি আমি ধরুন ওই সোনার দাম বাড়া দিয়ে একটা দেশ লাভবান হচ্ছে এই অর্থনীতিতে আমি বিশ্বাস করি না। সোনার দাম বাড়ে নানা কারণে, শেয়ার মার্কেটের ওঠানামার উপর সোনার দামের ওঠানামা নির্ভর করে, এবং তার সঙ্গে প্রকৃত আসল রিয়েল ইকোনমি যেটা বলে তার সম্পর্ক খুবই কম। কাজে ওই সোনার দাম বাড়লে, হ্যাঁ সোনার দাম বাড়লে হয়তো আমাদের বিদেশি মুদ্রা ভান্ডার কিছুটা বাড়বে, কিন্তু শুধুমাত্র বিদেশি মুদ্রা ভান্ডার বাড়লেই যে একটা দেশের খুব উন্নয়ন হয় এটা এটাতে আমি বিশ্বাস করি না। কাজে আমি ওই ধরনের চুক্তির মধ্যে আমি কোনো আমি কোন
বিভিন্ন শহরে রাস্তায় ট্রামে বাসে লক্ষ্য করে আসছি। এ বিষয়ে প্যানেলের বক্তারা যদি আলোকপাত করেন আমরা এই বর্ণবাদ অনুসঙ্গটি নিয়ে ব্রিটেনে কোথায় কোন দিকে আমরা ধাবিত হচ্ছি, অন্যদিকে যে লেবার পার্টির ইতিহাসে এমনকি ব্রিটিশ রাজনৈতিক ইতিহাসেও শত বছরে অপূর্ব ঘটনা ঘটেছিল জেরেমি কর্বিনের মতো নেতৃত্ব আমরা পেয়েছিলাম বলে, ব্রিট এক্সিটের সূত্র ধরে লেবার পার্টির এই নেতার প্রতি যে অসম্মান ও নেতৃত্বের প্রতি নো কনফিডেন্সের ভোট হয়ে গেল, বিপুল ব্যবধানে মিস্টার কর্বিন হেরে গেলেন, যদিও এই লেবার পার্টির সংকটের মধ্যেও কর্বিন তার নেতৃত্ব ছেড়ে দিতে অপারক। কর্বিনের সাম্যবাদীর চেতনার বিরুদ্ধে পার্টির রদবদল এবং টরি পার্টির নেতৃত্বের সাথে সেই উগ্র পন্থার সমন্বয় আনার চেষ্টা চলেছে বলে আমার মনে হচ্ছে, যেহেতু দেখছি টরি নেতৃত্বে টেরেসা মের নাম ইদানিং বেশ সম্ভাবনার মুখ উচ্চকিত হচ্ছে, মাইগ্রেশন বিরোধী অনুসঙ্গ তার রাজনৈতিক বিষয় আশয়ে বেশ সম্পৃক্ত। আপনারা এই বিষয়ে যদি কিছুটা আলোকপাত করেন।
খুব সংক্ষেপে ডক্টর জাহিদুল কাইয়ুম, তিনি আসলে যেটা বলতে চেয়েছেন যে
সংক্ষেপে বলছি যে বর্ণবাদী যে ধর্মসা সমস্যা আমরা ব্রিটেনের শহরগুলো দেখেছি এগুলো সাময়িকভাবে হবে, কারণ রাজনৈতিকভাবে যে জিনিসটা এইভাবে পরিচালিত হতে হয়েছে এটা ইউরোপিয়ানরা, আমি যেটা আরও বলেছি শুধু কিছুটা ইউরোপিয়ানরা পর্যন্ত এটা ভয় পাচ্ছে, এটা একটা জিনিস। আর একটা যেটা রাজনৈতিক সংকটের কথা বলছি যে লেবার পার্টির ইস্যু যেটা হয়েছে দুঃখজনক হলেও এটা সত্যি যে এত বড় একটা রাজনৈতিক দলের এরকম অবনতি মানে এরকম একটা অবস্থায় এসে গেছে, কিন্তু এটাও সত্যি যে তাকেই যারা যারা সংসদে আছেন যারা এমপি আছেন তারা যেই এলাকায় তাদের লোকরা এক্সিটের পক্ষে ভোট দিয়েছে সেই দোষারোপ না করে একজন লেবার নেতাকে দোষারোপ করাটা আমার মনে হয় এটা আমি কেন জানি ঠিক মতো মেনে নিতে পারছি না, তবে এটা একটা বড় সংকট এতটুকু আমি বলতে পারি।
আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ আজকে প্যানেলিস্ট যারা ছিলেন অধ্যাপক আলী রিয়াজ, অধ্যাপক দীপঙ্কর দাশগুপ্ত, ডক্টর জাহিদুল কাইয়ুম, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে হ্যালো ওয়াশিংটনের আজকের সংকলন এখানেই বন্ধ করছি। ধন্যবাদ সবাইকে।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।